অধ্যাপক রুবায়েত ফেদস, আপনি সাংবাদিকতা ও গণযোগাযোগের ছাত্র এবং শিক্ষকও। গণযোগাযোগের ক্ষেত্রে ফেসবুক, টুইটার এ ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?
আমি এটাকে খুবই ইতিবাচক ভাবে আসলে দেখি। তো আমার মনে হয়েছে যে আগে যে মেইনস্ট্রিম বা মূলধারা যে গণমাধ্যম ছিল, সংবাদপত্র, টেলিভিশন, সেইখানে আমরা যারা অডিয়েন্স কিংবা যারা দর্শক শ্রোতা ছিল তারা ছিল একটা প্রান্তিক অবস্থানে। যে সামাজিক মাধ্যমে এই প্রথমবারের মতো আমার মনে হয় এক ধরনের ডেমোক্রেটাইজেশন বা গণতন্ত্রায়ন ঘটিয়েছে, যেটা উত্তর আধুনিকরা বলেন যে রিডার্স আর ড্রামাটিক্যালি এম্পাওয়ার্ড। এই রিডার্স মানে হচ্ছে অডিয়েন্স, যারা পাঠক, তারা দর্শক শ্রোতা, তারা এই প্রথমবারের মতো ক্ষমতায়িত হচ্ছে। তারা নিজেরাই প্রডিউসার, তারা কন্টেন্ট তৈরি করছে, তারা বাক্য শব্দ তৈরি করছে এবং তারা সেটাকে ডিসেমিনেট করছে এবং তাদের একটা বিতরণ ব্যবস্থাও তারা রেখেছে নেটওয়ার্কের মধ্য দিয়ে। এই কারণে আমি মনে করি যে সাধারণ প্রান্তিক যারা ভোক্তার জায়গায় ছিল তারা কিন্তু এখন একটা ক্ষমতায়নের জায়গায় চলে আসে গণমাধ্যমে। এই অর্থে এটাকে আমি ইতিবাচক ভাবে দেখতেই পছন্দ করি।
বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ঘটনায় ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম ভূমিকা রেখেছে। গণজাগরণ মঞ্চের সময় থেকে এই মাধ্যম ব্যবহৃত হয়েছে, আমরা ব্লগও দেখেছি। সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যে পথে নেমে এসেছিল তাতে ফেসবুকের একটা বড় রকমের ভূমিকা ছিল। এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন?
এটাকেও আমি ইতিবাচক ভাবে দেখবো। এই অর্থে আমি মনে করি যে ফেসবুক কিংবা এই ধরনের সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমগুলো মানুষের দুটো প্রধান ইমোশনকে নিয়ে কাজ করে। একটা হচ্ছে অ্যাঙ্গার, একটা হচ্ছে ফিয়ার। যে মানুষের মধ্যে যে ক্ষোভ থাকে, রাগ থাকে, বিশেষ সোশ্যাল ইনজাস্টিস গুলো থাকে, সামাজিক অবিচার থাকে, অনেক ধরনের বিচারহীনতার ব্যাপার থাকে, মানুষের যে সাফারিং গুলো থাকে, ভোগান্তি থাকে, এগুলাকে কিন্তু ফেসবুক কিংবা টুইটার কিংবা সোশ্যাল মিডিয়া দারুণ ভাবে ব্যবহার করতে পারে। আর একটা ফিয়ারও থাকে যে আমি যে একা প্রতিবাদ করব তাহলে আমি কি বিপদে পড়বো কিনা, আমাকে কি রাষ্ট্র ধরে নিয়ে যাবে কিনা। যখন সে দেখে যে ফেসবুকে কেবল আমি না আরো হাজার হাজার আছে, লাখ লাখ আছে, তখন তার ফিয়ার কিংবা ভয়টা কিন্তু কমে যায় এবং এই ক্ষোভটাকে সে মোবিলাইজ করতে পারে, সে অর্গানাইজ করতে পারে এবং সেটাকে দারুণভাবে ব্যবহার করতে পারে। তবে কেবল ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া এটা পারে না। এটি হওয়ার জন্য রাষ্ট্র কিংবা সমাজের অবজেক্টিভ কন্ডিশন, এই অবজেক্টিভ কন্ডিশনই কিন্তু তাকে নির্মাণ করে, একটা পাটাতন তৈরি করে দেয়, প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যে সোশ্যাল মিডিয়াকে সে কিভাবে ব্যবহার করবে। রাষ্ট্র সমাজের মধ্যে যদি অবিচার থাকে, রাষ্ট্র সমাজের মধ্যে যদি মানুষের ভোগান্তি থাকে, মানুষ যে প্রত্যাশা করে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, সরকারের কাছে, যদি সেটা না পায়, তাহলে কিন্তু ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষের সেই ক্ষোভটাকে, অ্যাঙ্গারটাকে দারুণভাবে কিন্তু ট্রিগার করা যায়। এবং যেহেতু সবাই একসঙ্গে থাকে, একটা নেটওয়ার্কের মধ্যে থাকে, কাজে তার ভয়টাও কমে যায়, একটা সামষ্টিক সাহস তার মধ্যে কিন্তু তৈরি হয়। এবং আপনারা দেখবেন যে এটা প্রধানত কারা করে, আমি দেখি যে প্রধানত যারা আরবান শহরে থাকে, যারা তরুণ তারা করে, এবং তারা যাদের হচ্ছে প্রযুক্তি সম্পর্কে একটা ভালো ধারণা আছে। তার মানে প্রযুক্তি বান্ধব তরুণ সমাজ যারা শহরে থাকে এবং শিক্ষিত, তারাই কিন্তু এই সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুক গুলো ব্যবহার করে তাদের অ্যাঙ্গার গুলোকে জানান দেয়। কাজে আমি মনে করি সাম্প্রতিক সময়ে যে গণজাগরণ মঞ্চ হয়েছে কিংবা আমাদের শিক্ষার্থীরা যে ফেসবুকে ব্যবহার করে, তারা কিন্তু একটা নিরাপদ সড়ক দিয়েছে। কিংবা গণজাগরণ মঞ্চে তারা বলেছে 71-এ যে মানবতা বিরোধীর অপরাধ হয়েছিল, সেই অপরাধে তারা একটা ন্যায্য বিচার দিয়েছে এবং এটাকে দারুণ ভাবে তারা কিন্তু ব্যবহার করতে পেরেছে। এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের কারণে আপনি জানেন যে সেই আইনটি পরিবর্তন হয়েছে এবং সেই আইনে অনেকে ফাঁসি পর্যন্ত হয়েছে এবং বিচার কাজ কিন্তু এখনো চলছে। এবং আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে নিরাপদ সড়কের জন্য, বাংলাদেশের পরিসংখ্যান বলে প্রতিদিন সড়কে প্রায় 15 জন মানুষ মারা যায় এবং কেউ কেউ বলছে এটা মারা যায় না, আসলে হত্যা করা হয়। এই যে নিয়মিত একটা হত্যাকাণ্ড চলছিল সড়কে, এর বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে এবং তাদের দুজন বন্ধু নিহত হওয়ার পরে এই যে তাদের অ্যাঙ্গার, ক্ষোভ, এইটাকে জানান দেওয়ার জন্যই কিন্তু তারা ফেসবুকে নেটওয়ার্কিং করেছে। এবং তারপরে তারা সত্যি সত্যি কিন্তু আরবান স্পেস, এটা কেবল ফেসবুকে কিন্তু থাকেনি, তারা কিন্তু সড়কে নেমে এসেছে, মানে রিয়েল যে জায়গা সেই গ্রাউন্ডে তারা নেমে এসেছে। সেই জায়গা থেকে আমি মনে করি খুবই ইতিবাচক এবং সফল দুটি আন্দোলন।
একটা মজার ব্যাপার হচ্ছে যে বৈদ্যুতিন বিশ্বে অনেকগুলো শব্দের অর্থ পাল্টে গেছে, সেটা কম্পিউটারের ক্ষেত্রেই বলুন, অন্যান্য ক্ষেত্রে বলুন। যেমন ধরুন ভাইরাস এবং ভাইরাল শব্দগুলো চিকিৎসা বিজ্ঞানে সংক্রামক বা সংক্রমণ অর্থে ব্যবহার করা হয়। এখন ডিজিটাল যুগে ভাইরাল শব্দটি সম্প্রচার অর্থেও ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই ভাইরাল করাটা রাষ্ট্র, সমাজ কিংবা ব্যক্তির ক্ষেত্রে কতটা স্বাস্থ্যকর?
আমার মনে হচ্ছে এইটার আমার প্রতিক্রিয়া একটু মিশ্র প্রতিক্রিয়া হবে। যে ভাইরাল যেহেতু ব্যবহার করা হচ্ছে, যে একটা বার্তা খুব দ্রুত, অডিও ভিজুয়াল কোন একটা মেসেজ কিংবা বার্তা খুব দ্রুত লাখ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, ইতিবাচক কারণে হয়, যেটা সড়কের ক্ষেত্রে হয়েছে, গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে হয়েছে, তখন সেটা কিন্তু দারুণ একটা সফল বার্তা তৈরি করে, বহু লোক একসঙ্গে জেনে যায় এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজগুলো করছে। কিন্তু যখন এটা ফেক থাকে, যেখানে বললাম যে আমি কেন মিশ্র প্রতিক্রিয়া বলতে চাচ্ছি, যে সোশ্যাল মিডিয়াকে ফেসবুককে কিন্তু অনেক এক মিথ্যা, অনেক গুজব, অনেক অর্ধসত্য, অনেক বিকৃত তথ্য কিন্তু ব্যবহার করা হয়, তখন তার ফলটা কিন্তু উল্টো হয় আসলে। যে একটা একটা গুজবকে, একটা মিথ্যা তথ্যকে ব্যবহার করে মানুষ কিন্তু ভুলভাবে রাস্তায় নামতে পারে, আর কারোর উপর আক্রমণ করতে পারে, একটা মিথ্যা অ্যাঙ্গারের জন্ম দিতে পারে। কাজে ফেসবুক কিংবা টুইটার কিংবা সোশ্যাল মিডিয়ার আমার মনে হয় দায়িত্বশীল যে ভূমিকা, সেখান থেকে আমাদের মতো দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ অনেক দূরে আছে। আমরা দেখেছি অনেক অপবৈজ্ঞানিক, যেমন সাইদিকে চাঁদে দেখা গেছে, এইটা ভাইরাল হয়ে গেল এবং বহু মানুষের লাইক দিচ্ছে, তারা বিশ্বাস করতে পছন্দ করছে। কিংবা আমাদের কাজী নওশবা নামে একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও বলছেন যে চোখ তুলে নেওয়া হচ্ছে, চারজনকে মেরে ফেলা হয়েছে, পরে কিন্তু দেখা গেল যে না, ডেইলি স্টারের মতো মেইন স্ট্রিম মিডিয়া বলল যে না, এরকম চোখ তোলা হয়নি, এভাবে চারজন শিশুকে মেরেও ফেলা হয়নি। কাজে এরকম একটা ফেক, বিকৃত, মিথ্যা, গুজব তথ্য দিয়ে আবার কিন্তু মানুষকে বিভ্রান্ত করা যায়। মানুষের একটা বৈধ অ্যাঙ্গার যেটা একটা পজিটিভ রেজাল্ট আনতে পারে, এরকম মিথ্যা ফেক ঘটনা কিন্তু সেই বৈধ আন্দোলনে কিন্তু কলঙ্ক লেপন করে, কালিমা লিপ্ত করে, এটিকে প্রশ্নবিদ্ধ করে। কাজে সোশ্যাল মিডিয়া আমি ব্যবহার করবো অবশ্যই, কারণ আমি বলেছি যে অডিয়েন্স এই প্রথমবারের মতো খুবই এম্পাওয়ার্ড হয়েছে, একটা গণতান্ত্রিক ঘটেছে, কিন্তু এটাকে ব্যবহার করতে হবে দায়িত্বশীলতার সঙ্গে, না হলে কিন্তু বিপদ আছে এবং সেই বিপদ অনেকগুলো কিন্তু আমরা টের পেয়েছি।
জি, সেই প্রসঙ্গেই বলছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমের উপর যে কোনো নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে। আবার একথাও সত্যি, যেমনটা আপনিও বলছিলেন, যে এই স্বাধীনতার অপব্যবহারও আমরা লক্ষ্য করেছি। সংবাদপত্রের মতো সেলফ সেন্সরশিপ আরোপের কিংবা সম্পাদনার অবকাশ কিন্তু এখানে নেই বললেই চলে। এর ইতিবাচক দিক আপনি একটু আগেই বলেছেন যে পার্টিসিপেশন সবাই করতে পারছে, ইন্টারঅ্যাক্টিভ একটা ব্যাপার আছে, কিন্তু এই যে সম্পাদনার কোনো অবকাশ নেই, সেলফ সেন্সরশিপের কোনো অবকাশ নেই, তাহলে সামাজিক যোগাযোগের মাধ্যম কি কোনো চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য থাকবে না সেখানে?
অবশ্যই থাকা উচিত। এইটা নিয়ে আমার যেটা মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের তথ্য বার্তা থাকবে, এই যে আমরা যারা ভোক্তা হিসেবে আছি, সামাজিক মাধ্যমে যারা যুক্ত আছি, তাদের যদি সামাজিক মাধ্যম ব্যবহারে যে লিটারেসি আমরা বলি, সেই সাক্ষরতা যদি বাড়ে, আমরা যে দেশের মানুষ অনেক বেশি শিক্ষিত, যে দেশের মানুষ অনেক বেশি সচেতন, তাদের মধ্যে অনেক বেশি ক্রিটিক্যাল ফ্যাকাল্টি তৈরি হয়। আমরা গুজবের তত্ত্ব আমরা পড়াই, আমাদের কমিউনিকেশন সাংবাদিকতায় রিউমার থিওরি পড়ানো হয়, সেখানে বলা হচ্ছে সেই মানুষই গুজব বেশি বিশ্বাস করবে যার মধ্যে ক্রিটিক্যাল ফ্যাকাল্টি থাকে না, যে বললেই বিশ্বাস করে, যার মধ্যে শিক্ষা, সচেতনতা এবং সমাজ রাষ্ট্রকে দেখবার একটা ক্রিটিক্যাল চিন্তা যার মধ্যে থাকে, সে কিন্তু গুজবে সহজে কান দেয় না, এটাকে পাত্তা দেয় না। কাজে মানুষের একটা লিটারেসি বাড়াতে হবে, যারা ফেসবুক ব্যবহার করি তাদের শিক্ষা, সচেতনতার লেভেলটা বাড়াতে হবে। আরেকটা হচ্ছে ভাষ্যমান জন এমন মেইন স্ট্রিম মাধ্যমে একটা বড় ভূমিকা পালন করে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় দু একটা খবরের কাগজে মিথ্যা, গুজব, অন্য তথ্য, অন্য জায়গার লাশ হত্যাকেও এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা হচ্ছিল। তখন কিন্তু প্রধান মেইন স্ট্রিম অনেকগুলো কাগজ এটাকে চ্যালেঞ্জ করেছে যে না, এটা এই বাংলাদেশের ছবি না, এটা অন্য দেশের ছবি, এটা অন্য জায়গার ইমেজ ব্যবহার করা হচ্ছে। এবং এই এই নিরাপদ আন্দোলনের ক্ষেত্রে আমি দেখেছি প্রধান দুটি দৈনিক কাগজ, তারা কিন্তু ছবি দিয়ে দেখিয়েছে, তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছে যে ফেসবুকের বিষয়গুলো গুজব। তারপরে আবারও আমাদের যে ব্যাক টু দ্য বেসিক, যে আমাদের সাংবাদিকতা, প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়া, যে তিনটে মূলনীতি আমি যেটা বলি, একটা হচ্ছে অনেস্টি, একটা হচ্ছে অ্যাকুরেসি, আর একটা হচ্ছে ফেয়ারনেস, এই যে সততা, যথার্থতা এবং হচ্ছে পক্ষপাতহীনতা, যে ব্যাক টু দ্য বেসিক। এই মেইন স্ট্রিম মিডিয়াগুলো যদি সোশ্যাল মিডিয়ার কোনো ফেক গুজবকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আসল সত্য কিংবা বস্তুনিষ্ঠ তথ্য কোনটা পরিবেশন করে, তাহলে আমাদের পাঠকরা যেহেতু একসঙ্গে এই মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে থাকে, তাদেরও একটা অনলাইন ভাষণ আছে, আবার ফেসবুক সামাজিক মাধ্যমের মধ্যে আছে, এর মধ্যে তো একটা ভারসাম্য আসতে পারে বলে আমার মনে হয়, যে যে কোনো গুজবকে মেইন স্ট্রিম মাধ্যম চ্যালেঞ্জ করবে এবং আসলে ঘটনা কি হয়েছে সেই জায়গায় যদি সত্য ঘটনা স্থাপন করে, আমার মনে হয় যে অডিয়েন্স হিসেবে আমাদের মধ্যে একটা সত্য তথ্য পেতে পারে, একটা ভারসাম্য আসতে পারে, এইটা আমার মনে হয়।
বাংলাদেশে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্টের 57 ধারায় বেশ কিছু সাংবাদিক, বলা হচ্ছে গত 4 মাসে অন্তত 22 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে অভিযোগ হচ্ছে যে বেশ কিছু ছাত্রকে এই আইনের অধীনে আটক করা হয়েছে, সেটা কতখানি যুক্তিযুক্ত?
না, এটা আমরা একেবারেই সমর্থন করছি না। এই 57 ধারা নিয়ে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে, মিডিয়ার শিক্ষক হিসেবে, ছাত্র হিসেবে আমরা কিন্তু প্রতিবাদ করেছি, আমরা বাতিলের দাবি করেছি এবং আইনমন্ত্রী কিন্তু কথা দিয়েছেন যে এটা বাতিল হবে, নতুন একটি আইন হচ্ছে, সেই আইনে 57 থাকছে না। যদিও দুঃখজনক যে 57 চাইতেও আরো ভয়ঙ্কর, আর একটা ড্রাকোনিয়ান আইন 32 ডিজিটাল নিরাপত্তার মধ্যে ঢোকানো হয়েছে। আমরা মনে করছি 57 ধারা আইনতে যে উদ্দেশ্য হয়েছিল সেই উদ্দেশ্যটি ব্যাহত হয়েছে, এটি একটা প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত ধারা এবং অবিলম্বে আমরা চাইছি যে আসলে এটা বাতিল করা হোক, কারণ এই আইনে সবচেয়ে বেশি হেনস্থা হয়েছে সাংবাদিকরা। কিন্তু আইনটি কিন্তু সাংবাদিকদের হেনস্থা করবার জন্য ব্যবহৃত হয়নি, বরং হয়েছিল মানুষের মত প্রকাশকে সুরক্ষা দিবে, কাজে এই অপব্যবহারটা হয়েছে, কাজে যে কারণে আমরা 57 ধারা বাতিল কিন্তু চাইছি। আসলে যে কেউ যে কাউকে চাইলে এই আইনে তথাকথিত ভাবমূর্তি, সুনাম, ক্ষুণ্ণ কোনো ডেফিনেশন দেওয়া হয়নি, এটাকে ব্যবহার করা হতে পারে এবং সত্যি সত্যি ব্যবহার হয়েছে, কাজে এটি অবিলম্বে এই আইনটি আমরা আসলে বাতিল চাইছি।
আলোকচিত্র শিল্পী শহীদুল আলমকে এই সামাজিক মাধ্যমে তার তৎপরতার জন্য এবং বলা হচ্ছে আল জাজিরায় তার মন্তব্যের জন্য আটক করা হয়েছে। তাতেই মত প্রকাশের স্বাধীনতা এবং সমালোচনার গণতান্ত্রিক অধিকার কি খর্ব হচ্ছে না?
আমার তো মনে হয় অবশ্যই খর্ব হয়েছে। আমি একটা ভলটিয়ারের উক্তি আমার ক্লাসে সবসময় বলি, যেহেতু আমি মিডিয়ায় পড়াই, যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। এই এই যে মত প্রকাশ, ভিন্নতা, মত, দ্বিমত, এটাই কিন্তু বিউটি অফ ডেমোক্রেসি, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং ডেমোক্রেটিক ভ্যালুজ যেটা আমরা বলি, গণতান্ত্রিক মূল্যবোধের মত কথা হচ্ছে একটা তর্ক থাকবে সমাজের মধ্যে, একটা প্রশ্ন থাকবে এবং একটা পর মত সহিষ্ণুতা থাকবে, একটা টলারেন্স থাকবে যে আমি কতদূর ভিন্ন মত নিতে পারি। আল জাজিরায় শহীদুল আলম যে সাক্ষাৎকার দিয়েছে আমরা দেখেছি সেখানে সরকারের সমালোচনা আছে, রাষ্ট্রের সমালোচনা আছে, তো সেই ধরনের সমালোচনা আমি একটা টক শোতে উপস্থাপনা করি। বিএনপির অনেক নেতা নেত্রী, বামপন্থী নেতা নেত্রী যারা আছেন তারা কিন্তু সেই সমালোচনা করেন, কাজে আমরা যেটা হচ্ছে রাষ্ট্রকে সরকারে আমরা রিডিউস করে ফেলেছি আর সরকারকে পার্টির মধ্যে আমরা রিডিউস করে ফেলেছি, কাজে এটি সরকারের সমালোচনা হতেই পারে, সরকারের সমালোচনা মানে এটাকে রাষ্ট্রদ্রোহী করে ফেলি আমরা, এটিও একটা ভুল ব্যাখ্যা হচ্ছে বলে আমার মনে হয়। আমার মনে এর মধ্য দিয়ে তার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এবং তার মানবাধিকার আসলে লঙ্ঘন হয়েছে। আমরা তারও কিন্তু মুক্তি চাইছি আসলে নাগরিক সমাজের পক্ষ থেকে।
অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।